শ্রোতা বন্ধুরা, আজ আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম ডক্টর এহতেশামুল বারিকে, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ল এ স্নাতক পাশ করে মালয়েশিয়া ইউনিভার্সিটি অব মালয় থেকে ল তে মাস্টার্স করেছেন। সাংবিধানিক আইনের গবেষণাও করেন তিনি। অস্ট্রেলিয়ার সিডনি ম্যাকোয়ারি ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেছেন কনস্টিটিউশনাল ল এর উপরে। বর্তমানে তিনি ডিকিন ইউনিভার্সিটির স্কুল অফ ল লেকচারার এবং জুরিস ডক্টরের ডাইরেক্টর। এহতেশামুল বারি, আপনাকে এসবিএস রেডিওর বাংলা প্রোগ্রামে স্বাগত।
আমাকে আমন্ত্রণ জানানোর জন্য অনেক ধন্যবাদ।
আপনি তো দীর্ঘ সময় আইন কানুন সংবিধান এসব নিয়েই নাড়াচাড়া করছেন, পড়াশোনা করছেন এবং পড়াচ্ছেন, তো আমাদের খুব জানতে ইচ্ছে করছে এই যে বাংলাদেশের স্বাধীনতার পর কয়েকবার যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল, এই জরুরি অবস্থা ঘোষণা করার সময় মানবাধিকার লঙ্ঘন হয়েছে বলে অনেক অভিযোগ আছে, আপনি কি মনে করেন?
জি, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। মানবাধিকার প্রশ্নে যাওয়ার আগে আমি মনে করি জরুরি অবস্থার সম্পর্কে কিছু বলে নেওয়া আমাদের দর্শকদের জন্য আমি মনে করি ভালো হবে, তাদের বুঝতে সুবিধা হবে যে জরুরি অবস্থা আসলে কি এবং হোয়াট সর্ট অফ ইম্প্যাক্ট ইমার্জেন্সি মানবাধিকারের উপরে ফেলতে পারে। জরুরি ক্ষমতা, জরুরি অবস্থা মূলত ঘোষণা করা হয়ে থাকে যখন একটি দেশের নিরাপত্তা এবং অখণ্ডতা গুরুতর হুমকির সম্মুখীন হয়ে থাকে। যুদ্ধ বা বহিরাগত আগ্রাসন, সশস্ত্র বিদ্রোহ, হিংস্র বা অহিংস প্রতিবাদ, গৃহযুদ্ধ বা প্রাকৃতিক বিপর্যয় বা অর্থনৈতিক ভাঙনের দ্বারা না, জরুরি ক্ষমতাগুলো এমন ভাবে প্রয়োগ করা সমীচীন যা গণতান্ত্রিক মূল্যবোধ যেমন আইনের শাসন এবং মৌলিক অধিকারের প্রতি শ্রদ্ধাশীলতাকে কোনোভাবে কম্প্রোমাইজ বা আন্ডারমাইন করবেন। কেননা এসব গণতান্ত্রিক মূল্যবোধের প্রতিরক্ষার নিমিত্তেই মূলত জরুরি অবস্থা ঘোষণা করা হয়ে থাকে। কিন্তু কিছু জরুরি ক্ষমতা যেমন প্রিভেন্টিভ ডিটেনশন বা যেটাকে বাংলায় আমরা নিবর্তনমূলক আটক বলে থাকি, এইসব ক্ষমতার বিশালতা বা ব্রড স্কোপ সরকারের নির্বাহী বিভাগকে প্রায়ই প্ররোচিত করে থাকে এসব ক্ষমতাকে রাজনৈতিক প্রতিপক্ষকে দমনের কাজের জন্য বা প্ররোচিত করে এসব ক্ষমতাকে আঁকড়ে ধরে রাখতে প্রকৃত জরুরি অবস্থার অনুপস্থিতিতে। বাংলাদেশ এর ব্যতিক্রম নয় যা আমার মনে হয় প্রস্ফুটিত হয়েছে আমার গবেষণার ফলাফলে, যা রাউটলেজ দ্বারা সদ্য প্রকাশিত বই স্টেটস অফ এমার্জেন্সি এন্ড দ্য ল দ্য এক্সপিরিয়েন্স অফ বাংলাদেশ নামক বইয়ে অন্তর্ভুক্ত রয়েছে। এখানে উল্লেখযোগ্য যে বাংলাদেশের মূল সংবিধানে কিন্তু জরুরি অবস্থা ঘোষণা কোনো পরিস্থিতিতে মৌলিক অধিকার যে বলবৎকরণ স্থগিত করা বা এই প্রিভেন্টিভ ডিটেনশন যা নিবর্তনমূলক আটক সংক্রান্ত কোনো ধারাই আমাদের সংবিধানে কিন্তু ছিল না। তৎকালীন আইন প্রণেতারা দাবি করেছিলেন যে স্বাধীনতার পূর্ববর্তী পাকিস্তান সরকারগুলোর জরুরি ক্ষমতা এবং নিবর্তনমূলক আটক সংক্রান্ত আইনের রাজনৈতিক কারণে অপব্যবহার তাদেরকে এই সংক্রান্ত ধারা সংবিধানে অন্তর্ভুক্ত করা থেকে বিরত রেখেছিল। উপরন্তু আমাদের সংবিধানের প্রস্তাবনা বা প্রিয়েম্বলে অঙ্গীকার করা হয়েছিল যে রাষ্ট্রের অন্যতম মূল লক্ষ্য হবে গণতান্ত্রিক পদ্ধতিতে এমন এক শোষণ মুক্ত সমাজতান্ত্রিক সমাজের প্রতিষ্ঠা যেখানে সকল নাগরিকের জন্য আইনের শাসন, মৌলিক মানবাধিকার এবং রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সাম্য, স্বাধীনতা ও সুবিচার নিশ্চিত হবে। কিন্তু এই যে আইডিয়ালিস্টিক ভ্যালিউজ বা আদর্শগত মূল্যবোধগুলো যা খুব সুন্দরভাবে সংবিধানে প্রস্ফুটিত হয়েছিল, এগুলো খুব শীঘ্রই পরিত্যাগ করা হয়। কেননা আমাদের সংবিধান প্রণয়নের মাত্র 9 মাস 7 দিনের মধ্যে সংবিধান দ্বিতীয় সংশোধনী পাশ করা হয় এবং এই সংশোধনী সংবিধানে কিছু ধারাও অন্তর্ভুক্ত করে যা সরকারের নির্বাহী বিভাগকে ক্ষমতা প্রদান করে জরুরি অবস্থা ঘোষণার, মৌলিক অধিকার স্থগিতকরণের এবং নিবর্তনমূলক আটকের। তো আমার গবেষণাতে দেখা যায় যে কার্যকর সাংবিধানিক সেফগার্ড বা এফেক্টিভ কনস্টিটিউশন সেফগার্ডের অনুপস্থিতিতে জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতাগুলো বাংলাদেশে কনভিনিয়েন্টলি ব্যবহার করা হয়েছে আইনের শাসন বা রুল অফ ল কে সাবস্টিটিউট করা উইথ রুল অফ ম্যান, এন্ড দেন জরুরি অবস্থা সংক্রান্ত ধারা সংবিধানে অন্তর্ভুক্ত হওয়ার পর থেকে বাংলাদেশে 5 বার জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে এবং এই প্রত্যেকটি জরুরি অবস্থায় কিন্তু ঘোষণা করা হয়েছে অভ্যন্তরীণ গোলযোগ বা ইন্টারনাল ডিস্টারবেন্স এর ভিত্তিতে। একবারও কিন্তু এমার্জেন্সি ডিক্লেয়ার করা হয়নি টু ডিল উইথ ওয়ার অর এক্সটার্নাল এগ্রেশন। সো এই যে ইন্টারনাল ডিস্টারবেন্স বা অভ্যন্তরীণ গোলযোগের কারণে এমার্জেন্সি ডিক্লেয়ার করা হয়েছে, এই অভ্যন্তরীণ গোলযোগ বা ইন্টারনাল ডিস্টারবেন্স এই গ্রাউন্ডটা কোনো প্রিসাইজ ডেফিনিশন বা সুস্পষ্ট কোনো সংজ্ঞা এই গ্রাউন্ডটার দেওয়া যায় না এবং এই কারণে এর অপব্যবহার রাজনৈতিক প্রতিপক্ষকে দমনের জন্য খুব সহজেই ব্যবহার করা হয়েছে।
আমরা দেখেছি যতবার জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে এবং তার প্রথম কাজটি যেটি করা হয়েছে সংবিধানকে স্থগিত করা হয়েছে।
এমার্জেন্সি ডিক্লারেশনের পর কিন্তু একবার সংবিধান স্থগিত করা হয়নি। সংবিধান স্থগিত করা হয়েছিল প্রথম 1975 সালে, সাসপেন্ড করা হয়েছিল মার্শাল ল
ডিক্লারেশন। কিন্তু
মার্শাল ল আর এমার্জেন্সি আমরা একটু ডিফারেন্ট কনসেপ্টটা। তো এমার্জেন্সি আমরা প্রথম ডিক্লেয়ার করা হয়েছিল বাংলাদেশে 1974 সালের 28 ডিসেম্বর, এবং তৎকালীন আওয়ামী লীগ সরকার এটা ডিক্লেয়ার করেছিলেন ইন্টারনাল ডিস্টারবেন্স কে ডিল করার জন্য, ডিটোরেটিং ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন এবং ইকোনমিক ইকোনমিতে যে ডিটোরেশনটা ছিল সেটাকে এফেক্টিভলি ডিল করার জন্য। এবং তখন সংবিধান বলবৎ ছিল। এমার্জেন্সি ডিক্লারেশনের পরে যেটা হয় যে আমাদের সংবিধান 18টি মৌলিক অধিকার বা মানবাধিকার গ্যারান্টি করে, এবং এই 18টি অধিকারের মধ্যে 12টা অধিকারই এমার্জেন্সি প্রোক্লেমেশনের পর সাসপেন্ড করে দেওয়া হয়। এমার্জেন্সি ডিক্লেয়ার করা হয় 28 ডিসেম্বর 1974 সালে, এবং এই এমার্জেন্সিটা 1979 সালের এপ্রিল মাস পর্যন্ত চলে। এবং এই 5 বছর বাংলাদেশের জনগণ তাদের মৌলিক অধিকার, যেগুলো আমরা মানবাধিকার বলে থাকি, এই এই রাইট গুলো থেকে বঞ্চিত ছিল। এই এবং এই রাইট, যেসব অধিকার গুলোকে সাসপেন্ড করা হয়েছিল, দে ইনক্লুডেড কোর রাইটস, যা ইন্টারন্যাশনাল ল তে আমরা বলে থাকি যে এইসব রাইট কখনোই সাসপেন্ড করা যাবে না, যেমন রাইট টু লাইফ, রাইট নট টু বি টর্চার্ড, রাইট নট টু বি সাবজেক্টেড টু রেট্রোঅ্যাক্টিভ পেনাল লস, এইসব রাইট গুলাও সাসপেন্ড করা হয়েছিল। যদিও এইসব রাইটের কিন্তু ওই এমার্জেন্সি ডিল করার জন্য সাসপেনশনের কোনো দরকার ছিল না। এবং এই যে ডেঞ্জারাস প্রিসিডেন্টটা সেট করা হয়েছিল ফার্স্ট এমার্জেন্সি ডিক্লারেশনের সময়, এটাই আনফর্চুনেটলি আমাদের সাকসিডিং জেনারেশন অফ এক্সিকিউটিভ ফলো করে এসেছেন। সো পরবর্তী যে 4টা এমার্জেন্সি ডিক্লেয়ার করা হয়েছে, প্রথম 79 সালের পরে আবার 81 সালে একটা এমার্জেন্সি ডিক্লেয়ার করা হয় তৎকালীন রাষ্ট্রপতি জিয়া রহমানের অ্যাসাসিনেশনের পরে। ওই এমার্জেন্সি ডিক্লারেশনের পরপরই আবার 12টি অধিকার সাসপেন্ড করা হয় সংবিধানে। যদিও এমার্জেন্সিটা স্বল্প সময়ের জন্য ছিল, কিন্তু আগেন রাইট গুলো সাসপেন্ডেড হয়। তারপর 87 সালে HMS স্যার আবার এমার্জেন্সি ডিক্লেয়ার করেন, আবার সেই একই গ্রাউন্ড ইন্টারনাল ডিস্টারবেন্স, এবং মূলত উনি এমার্জেন্সিটাকে ইউজ করেছিলেন ওনার রাজনৈতিক প্রতিপক্ষকে দমনের জন্য। বা 18টি অধিকারের মধ্যে 12টা অধিকার সাসপেন্ড করা হয়, প্রিভেন্টিভ ডিটেনশন ল ইউজ করা হয় পলিটিক্যাল অ্যাডভার্সারিজদেরকে প্রিভেন্টিভলি ডিটেইন করার জন্য।
আমরা যতটুকু জানি যে একটা সমীক্ষায় যা দেখা যাচ্ছে যে এই যে বাংলাদেশে এই পর্যন্ত যতগুলো আপনার জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে সবগুলোর মধ্যে প্রায় 250,000 মানুষকে গ্রেফতার করে হয় নির্যাতন বা আটক রাখা হয়েছে।
জি, এই 2,50,000 যে সংখ্যাটি আপনি বললেন, এটা আসলে হয়েছিল লাস্ট এমার্জেন্সির সময়, যেটা সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার যখন ক্ষমতায় ছিলেন সেই সময়, যে 11 জানুয়ারি 2007 যে এমার্জেন্সি ডিক্লেয়ার করা হয়। এই এমার্জেন্সি ডিক্লেয়ার করার পরে পরেই সংবিধানের 18টা ফান্ডামেন্টাল রাইটস এই এমার্জেন্সি গভর্নমেন্ট সাসপেন্ড করে, এবং তারপরে অবর্ণনীয় অ্যাবিউস অফ হিউম্যান রাইটস টুক প্লেস। যেমন আপনি যেটা বললেন যে 2,50,000 ইন্ডিভিজুয়ালস দে ওয়ার কেপ্ট ইন প্রিভেন্টিভ কাস্টডি, এই 2,50,000-এর মধ্যে অধিকাংশ ছিলেন পলিটিক্যাল ডিটি, তাদের মধ্যে অনেকে দে ডাইড ইন প্রিজন ডি টু প্রলং ডিটেনশন। এবং এই 2,50,000 প্রিভেন্টিভ ডিটেনশন ছাড়াও প্রায় 5,00,000 লোককে এমার্জেন্সি পাওয়ার অর্ডিনেন্সের অধীনে অ্যারেস্টেড করা হয়।
আচ্ছা, এই যে প্রিভেনশন ডিটেনশন আপনি যে বলছেন, সেই প্রিভেনশন ডিটেনশন যে যে আইনটা, এটা 9/11 এর পরে অস্ট্রেলিয়াতেও ইম্পোজ করা হয়েছিল টেরর ল হিসেবে, যেমন 60টা আমার যতটুকু জানার মতে যে 60 অ্যান্টি টেরর লস এখানে ইমপ্লিমেন্ট করা হয়েছে। তো এই বিষয়ে আমাদের কিছু একটু বলবেন।
যেটা আমার রিসার্চ শো করে যে প্রিভেন্টিভ ডিটেনশন লস ইটস অ্যান এক্সট্রাঅর্ডিনারি পাওয়ার। আপনি কারো এগেনস্টে কোনো চার্জ ছাড়া আপনি অনির্দিষ্টকালের জন্য, আপনার একটা সাসপেশন আছে যে একটা ইন্ডিভিজুয়াল উনি রাষ্ট্রের বিরুদ্ধে কোনো একটা ষড়যন্ত্রে লিপ্ত বা কোনো একটি ক্রাইমে লিপ্ত হতে পারে, এই সাসপেশনের উপর বেস করে আপনি একজনকে ডিটেইন করতে পারেন। সো আপনি তার এগেনস্টে কোনো চার্জ নিয়ে আসছেন না, সে কোনো কোর্ট অফ লতে যে তার এগেনস্টে কোনো কিছু প্রমাণ করা হচ্ছে না, আপনি আপনার সাসপেশনের উপর ভিত্তি করে আপনি তাকে ডিটেইন করছেন। সো আনলেস যথাযথ সেফগার্ড আছে এই লটার প্রিভেন্টিভ ডিটেনশন লয়ের স্কোপটাকে সার্কামস্ট্রাইব করার ক্ষেত্রে, এই লটাকে অ্যাবিউজ করার পসিবিলিটি অনেক বেশি থাকে। এবং আনফর্চুনেটলি অস্ট্রেলিয়াতে আপনি যেটা বললেন 9/11 এর পরে, অস্ট্রেলিয়া হ্যাজ প্রিটি মাচ বিন অবসেসড উইথ দি নোশন অফ অ্যান্টি টেরর লস, এবং সাকসেসিভ গভর্নমেন্ট অস্ট্রেলিয়াতে প্রায় 60টির অধিক অ্যান্টি টেরর লস ইনঅ্যাক্ট করেছে, এবং এই প্রত্যেকটি ল ব্রড পাওয়ার দেয় এক্সিকিউটিভ ব্রাঞ্চ অফ দ্য গভর্নমেন্টকে প্রিভেন্টিভলি ডিটেইন করে। সো এসিওর ক্ষমতা আছে যেটা আমরা বলি অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশন, এই এই অর্গানাইজেশনটার ক্ষমতা আছে যে কেউ যদি কোনো ইনকোয়ারিতে কোঅপারেট না করে, হি ক্যান বি প্রিভেন্টিভলি ডিটেইন আন্ডার দ্য প্রিভেন্টিভ ডিটেনশন লস, দেন কোন সাংবাদিক উনি যদি কোনো একটা অ্যান্টি টেরর কেস সম্বন্ধে রিপোর্ট করে, ইভেন হি ক্যান বি প্রিভেন্টিভ ডিটেইন প্রিভেন্টিভ ডিটেনশন লিগাল ফ্রেমওয়ার্ক ইন অস্ট্রেলিয়া। সো যেটা আমি আমার রিসার্চ বলে যে যদি যথাযথ সেফগার্ড না থাকে, তাহলে প্রিভেন্টিভ ডিটেনশন লস বলা গভর্নমেন্টকে অনেক সময় টিরানিক্যাল করে তোলে এবং মানুষের অধিকারকে অধিকার অ্যাবিউজের একটা সুবর্ণ সুযোগ করে দেয়। তো আমার রেকমেন্ডেশন হলো যে প্রিভেন্টিভ ডিটেনশন ল ব্যবহারের ক্ষেত্রে যথাযথ সেফগার্ড থাকা দরকার, যাতে একজন ব্যক্তিকে প্রিভেন্টিভলি ডিটেইন করার সাথে সাথে
নিরীহ কোনো ব্যক্তিকে,
জি জি নিরীহ কোনো ব্যক্তিকে, তিনি যদি কোনো তার বিরুদ্ধে কি কারণে এই প্রিভেন্টিভ ডিটেনশন অর্ডার পাস করলো সেটা যাতে তাকে সাথে সাথে উইদিন 10-15 days তাকে জানানো হয়, যাতে সে ওই চার্জটাকে ফাইট করতে পারে। তারপরে
আচ্ছা, একটা তো নতুন ল বোধহয় আছে যে কোনো চার্জ না গঠন করে একজনকে এপি 7 দিনের বেশি আটক রাখতে পারে না, এটা কতটা ঠিক?
এটা কি আপনি অস্ট্রেলিয়ান কনটেক্সটে
বলছেন? অস্ট্রেলিয়ান কনটেক্সটে বলছি।
অস্ট্রেলিয়ান কনটেক্সটে প্রিভেন্টিভলি প্রিভেন্টিভ আনফরচুনেটলি প্রিভেন্টিভ ডিটেনশন লস গুলাতে এই সেফগার্ড অনুপস্থিত আনফরচুনেটলি। সো এই জন্যই আমি বলছিলাম যে এটা অনেক ব্রড স্কোপ দেয় সরকারের নির্বাহী বিভাগকে, ল এনফোর্সমেন্ট এজেন্সিস কে, এই লটাকে, এই রুল গুলাকে, এই আইন গুলার মিস ইউজ করার ক্ষেত্রে।
শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ডক্টর এহতেশামুল বারির সঙ্গে সাক্ষাৎকার। একটি ছোট্ট বিরতির পর আবার ফিরে আসবো সাক্ষাৎকারে, আমাদের সঙ্গে থাকুন। আপনারা আছেন SBS রেডিওর বাংলার সাথে। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। কথা বলছিলাম ডক্টর এহতেশামুল বারির সঙ্গে। আপনি যেহেতু একজন সাংবিধানিক বিশেষজ্ঞ, সাংবিধানিক আইন নিয়ে গবেষণা করেছেন, আপনার কাছে একটু প্রেক্ষাপটটা বাংলাদেশের প্রেক্ষাপটে যেতে চাই যে বর্তমানে বাংলাদেশে যে সংশোধনী নিয়ে বিচার বিভাগ এবং মন্ত্রী বা রাজনৈতিক ব্যক্তিত্বের যে একটা বিবাদ বা একটা কলহর মতন অবস্থান চলে গেছে, এটা কতটা কি ঠিক?
দেখুন, এটা মূলত এই বিতর্কটার সূচনা হয়েছে এই সংবিধান সৌর সংশোধনীর মাধ্যমে। আমাদের 72-এর যে মূল সংবিধান ছিল, সেখানে সুপ্রিম কোর্টের জাজদেরকে অপসারণের যে ক্ষমতাটা, এটা পার্লামেন্টের হাতে ছিল। পরবর্তীতে সংবিধান চতুর্থ সংশোধনীর মাধ্যমে এই ক্ষমতাটা রাষ্ট্রপতির হাতে দিয়ে দেওয়া হয়। সো বেসিক্যালি এই পুরো আইডিয়াটা যে দ্য এক্সিকিউটিভ উইল অ্যাপয়েন্ট দ্য জাজেস অ্যান্ড হি উইল অলসো be responsible for firing the judges, এটা বেসিক্যালি এই হোল কনসেপ্টটা বিচার বিভাগের স্বাধীনতার সাথে সাংঘর্ষিক। জাজদেরকে নর্মালি আমরা বলে থাকি যে তাদের অ্যাপয়েন্টমেন্ট প্রসেস এবং তাদের রিমুভাল প্রসেসটা স্বচ্ছ হতে হবে, যাতে তারা কোনো ধরনের পলিটিক্যাল প্রেশার ফিল না করেন তাদের জাজমেন্ট পাস করার ক্ষেত্রে, যাতে তাদের জাজমেন্টটা আইনের ভিত্তিতে হয়ে থাকে। জেনারেল জিয়া রহমান 1977 সালে একটি প্রোক্লেমেশন অ্যামেন্ডমেন্ট অর্ডারের মাধ্যমে সংবিধানে একটি সংশোধনী করেন এবং এই সংশোধনীর মাধ্যমে উনি রাষ্ট্রপতি হাত থেকে এই ক্ষমতাটা নিয়ে যে বিচারপতি অপসারণের ক্ষমতাটা নিয়ে যে প্রদান করেন একটি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকে। তো এই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কম্পোজিশনটাও আমাদের সংবিধানেই বলা ছিল। এই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলটা কনসিস্টেড হবে চিফ জাস্টিস অফ বাংলাদেশ দ্বারা এবং দ্য টু নেক্সট সিনিয়র মোস্ট জাজেস অফ দি সুপ্রিম কোর্ট। সো জাজরা ওনারা বিচার করে, যখন কোনো জাজের এগেনস্টে কোনো অ্যালিগেশন আসবে, ওনারা বিচার করবেন যে হ্যাঁ এই অ্যালিগেশনের মেরিট আছে কিনা, যে হ্যাঁ সত্যি ওনার বিরুদ্ধে একটা জাজের বিরুদ্ধে যে অ্যালিগেশন গুলো নিয়ে আসা হয়েছে সেগুলো সত্যি কিনা, এবং যদি তারা মনে করেন যে হ্যাঁ উনি সত্যি গিলটি, তাহলে তারা রেকমেন্ডেশন পুট ফরওয়ার্ড করবেন প্রেসিডেন্টের কাছে রিমুভালের ক্ষেত্রে। এই জিনিসটা, এই হোল কনসেপ্টটা, ইটস ভেরি মাচ কনসিস্টেন্ট উইথ দ্য প্রিন্সিপলস অফ ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি, যে যাদেরকে চিন্তা করতে হবে না যে সরকার বা পার্লামেন্ট যে কোনো ভিত্তিতে তাদেরকে অফিস থেকে রিমুভ করতে পারবে এবং তাদের যখন ইচ্ছা হবে তখন রিমুভ করতে পারবে। এবং আমরা যদি এখন এই আজকের বিতর্কটা এখন আমরা যদি দেখি, এই আমরা এই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের বিধানটা সৌর সংশোধনের মাধ্যমে সংবিধান থেকে সরিয়ে দিয়ে আবার সেই জাজদের অপসারণের ক্ষমতাটা পার্লামেন্টে ফিরিয়ে দেওয়া হয়েছিল, এবং এটা যে কত ডেঞ্জারাস প্রপোজিশন তা কিন্তু আমরা গত কয়েকদিনে পার্লামেন্টে যে ভাষায় আমাদের সাংসদরা কথা বলছিলেন জাজদেরকে নিয়ে, এবং বাংলাদেশের খাদ্যমন্ত্রী যেভাবে চিফ জাস্টিসের রিমুভাল চাচ্ছেন, তাতে কিন্তু বোঝা যায় যে এই ক্ষমতাটা বিচার বিভাগের বিচারকদের অপসারণের ক্ষমতাটা যদি পার্লামেন্টের কাছে যায়, তাহলে তারা যদি কোনো কেমন ভাবে এই ক্ষমতাটা অপব্যবহার করেন তারই কিন্তু প্রতিফলন দেখা যাচ্ছে এই গত কয়েকদিনে যে ল্যাঙ্গুয়েজ ইউজ করছেন আমাদের রাজনীতিবিদরা। তো আর একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, আমাদের বর্তমান পার্লামেন্টে কি কিন্তু কোনো এফেক্টিভ অপোজিশন নেই। সো একজন জাজকে রিমুভ করা, যদি কেউ মানে কোনো পলিটিক্যাল কারণে রিমুভ করতে চান, ইট ক্যান বি ভেরি ইজিলি ডান, কেননা উই ডোন্ট হ্যাভ এন এফেক্টিভ অপোজিশন। আওয়ামী লীগ মোটামুটি প্রায় মোর দ্যান 2/3 অফ মেজরিটি আছে তাদের পার্লামেন্টে, প্লাস জাতীয় পার্টি তাদেরই অ্যালায়েন্সের একটি পার্টি, সো তারাও তাদেরকে হয়তো কোনোভাবেই কোনো কিছুটা অপোজ করবেন। সো বিচার বিভাগের স্বাধীনতা যদি আমরা সত্যি নিশ্চয়তা প্রদান করতে চাই, তাহলে ইটস অ্যাবসলিউটলি এসেনশিয়াল যে এই যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল যে প্রভিশনটা আমাদের ছিল এবং যেটা অ্যাপেলেট ডিভিশন সরো সংশোধনী বাতিল করার পর বলেছে যে এইটাই অব্যাহত থাকবে, এই এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে এটি ইটস কনসিস্টেন্ট উইথ দ্য প্রিন্সিপাল অফ ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি, যে আমরা যদি সত্যিকার অর্থে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে চাই, সত্যিকার অর্থে যদি চাই যে আমাদের যাদের রাজনীতির ঊর্ধ্বে যে জনগণ তাদের কাছে যে এক্সপেকটেশন নিয়ে আসে তাদের কেস রিজলভ করার ক্ষেত্রে, আমি মনে করি এই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলটা ইটস অ্যাবসলিউটলি ইম্পারেটিভ যে এটা কনস্টিটিউশনে থাকে, এবং এটা যেটা করে এটা জনগণের দৃষ্টিতে এটা সুপ্রিম কোর্টের স্ট্যান্ডিংটাকে ইম্প্রুভ করে। জনগণ তাহলে জনগণ যখন দেখবে যে জাজরা নিরপেক্ষভাবে তাদের জাজমেন্ট প্রদান করছে, তখন তারা ইন্সপায়ার্ড ফিল করবে জুডিশিয়ারির কাছে স্বরণাপন্ন হতে তাদের তাদের ইম্পর্টেন্ট কেসেস নিয়ে।
সবচেয়ে বড় কথা হলো যে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবে মানুষ, এবং আইনও মানুষের প্রতি শ্রদ্ধাশীল থাকবে, এবং আইন তার নিজস্ব গতিতে চলতে পারবে। ডক্টর এতেশামুল বারী, আপনাকে অনেক ধন্যবাদ এসবিএস রেডিওর বাংলা অনুষ্ঠানকে সময় দেওয়ার জন্য। আজকে স্বল্প সময়ে আমরা বিষাদ এক বিষয় নিয়ে আলাপ করতে পারলাম না, আগামীতে আমরা আবার কোনো এক সময় কথা বলবো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, এতক্ষণ কথা বললাম ডক্টর এতেশামুল বারীর সঙ্গে।